বুদ্ধিমান সাধকের প্রত্যেক কার্য কেবলমাত্র নিজের ইষ্টের আনন্দের জন্য, সন্তুষ্টির জন্য হয়, কেবলমাত্র নিজের ইষ্টের সন্তুষ্টির জন্য, অন্য কোনো বিষ্ণু তত্ত্বের সন্তুষ্টির জন্য না, আনন্দের জন্য না, অন্য কাউর আনন্দের জন্য না, কেবলমাত্র নিজের ইষ্টের সন্তুষ্টির জন্য হয় প্রত্যেক কার্য। যখন শ্রবণ করবেন তখন ধ্যান রাখা দরকার যে এতে কি আমার ইষ্টের সেবা হচ্ছে, ইষ্ট কে হয় আমার, এটা স্পষ্ট হওয়া দরকার। এমন না যে ভাবছেন রাম আমার ইষ্ট, কখনো ভাবছেন কৃষ্ণ আমার ইষ্ট, কখনো ভাবছেন দ্বারিকানাথ আমার ইষ্ট, এমন নয় ব্যাপারটা। যদি ইষ্ট সাথে কৃষ্ণকে ইষ্ট মানেন, তাহলে ভাববেন যে কৃষ্ণের সাথে আপনি কোন রসে, কোন প্রেম রসে বেঁধে আছেন, এটা স্পষ্ট হওয়া দরকার, তাহলেই কৃষ্ণ আপনার ইষ্ট হবে, আপনার সাথে ওনার সম্বন্ধ স্পষ্ট হবে, তবেই আপনি ওনার সেবা করতে পারবেন। ধরুন আপনার স্ত্রী আছে কিন্তু সে জানে না আপনার সাথে তার সম্বন্ধ কি, কখনো ভাবছেন আমি মেয়ে, কখনো ভাবছেন আমি মা, কখনো ভাবছেন আমি পত্নী। যদি সম্বন্ধই সে না জানে তাহলে কি আপনার সেবা হবে? যখন সম্বন্ধ নিশ্চিতভাবে জ্ঞান হবে, জানবে, তবেই সেবা করতে পারবে নিষ্ঠের। ধরুন মা যশোদা, উনি যদি বুদ্ধিশুদ্ধি হারিয়ে ফেলে আর ভাবেন, কখনো ভাবছেন উনি সখী, কখনো ভাবছেন আমি মা, তাহলে কি সেবা হবে? নিশ্চিত রূপে আপনার জানার দরকার আপনার ইষ্টকে, আপনার সাথে ওনার সম্বন্ধ কি, তাহলে আপনি ওনার সেবা করতে পারবেন। প্রত্যেক কার্য কেবলমাত্র 24 ঘন্টা নিজের ইষ্টের সন্তুষ্টির জন্য, আনন্দের জন্য হওয়া দরকার। নিজের ভাব দিয়ে সেবা করতে হবে, কিন্তু এক ভাব, একে বলে নিষ্ঠাভাব, নিষ্ঠা হওয়া দরকার ওই ভাবে, বুঝেছেন? আর যখন আপনারা কীর্তন করি, যখন আমরা কীর্তন করি, কীর্তন কোনো গদ ধরা কার্য না যে এখন প্রবচন হচ্ছে তার আগে একটু কীর্তন করিনি, না, কীর্তন কেবল ইষ্টের সন্তুষ্টির জন্য, প্রশংসার জন্য, আনন্দের জন্য হয়। এখন আমরা কীর্তন করব কৃষ্ণ নামের। কিসের জন্য করছি কীর্তন? কোন সাধককে জিজ্ঞাসা করুন, সামান্য সাধক চুপ করে থাকবে। নিয়ম যে হরি কীর্তন হওয়ার আগে, নিয়ম যে হরিকথা হওয়ার আগে একটু সংকীর্তন হওয়ার দরকার, তাই এখন কীর্তন করিনি। ব্যাপারটা কিন্তু এরকম না, আমাদের ইষ্টের সন্তুষ্টির জন্য, আনন্দের জন্য করা উচিত। যদি কীর্তন করি তাতে আমাদের জানার দরকার আমাদের ইষ্ট কে, আমাদের জানার দরকার আমি কে, আমি কোন ভাবে এখন আছি। ভগবান রাম ভক্তদের কৃষ্ণ নাম করার দরকার পড়ে না, তাদের জন্য তিল বরাবরও সময় নেই কৃষ্ণ নাম করার, না বিষ্ণু ভক্তদের জন্য জায়গা আছে, মিলি সেকেন্ড বি জায়গা নেই। যখন আমরা কীর্তন করি তখন জানতে হবে আমি কে, কৃষ্ণ কে, স্পষ্ট পরিষ্কার জানতে হবে, আমার সাথে ওনার সম্পর্ক কি সুস্পষ্ট পরিষ্কার ভাবে। এখন করো কীর্তন, এখন আমরা করব কৃষ্ণনাম কীর্তন, কৃষ্ণা কৃষ্ণা গোবিন্দ গোবিন্দ। আমরা তো এরকমই নিই না নাম, বুদ্ধিমান সাধক এইভাবে নাম নেয় না। কিভাবে নেবে সাধক কৃষ্ণ নাম? নেবে শুধুমাত্র কৃষ্ণের প্রশংসার জন্য, আনন্দের জন্য। এখন আমরা কৃষ্ণ নাম নেব, তাতে কি করে ইষ্টের আনন্দ হবে? সখী মঞ্জিলেরা কৃষ্ণ নাম কখন করে? তখন করে যখন স্বামিনীজি রাধারানীজি অজ্ঞান হয়ে যান শ্যাম বিরহে, কৃষ্ণ বিরহে, তখন কৃষ্ণ নাম শোনান সখী মঞ্জিলেরা, শোনান যাতে রাধারানীর জ্ঞান ফিরে আসে, তাকে জাগানোর জন্য কৃষ্ণ নাম করা হয়। আপনারা জানেনই না কৃষ্ণ নাম কেন করেন। এখন আমরা কৃষ্ণ নাম করব আমাদের রাধারানীকে জাগানোর জন্য। কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোপাল নন্দলাল, 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 হে গোপাল নন্দলাল, হে গোপাল নন্দলাল, হে গোপাল নন্দলাল, হে গোপাল নন্দলাল, কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ 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 গোপাল নন্দলাল, হে গোপাল নন্দলাল, হে গোপাল নন্দলাল, হে গোপাল নন্দলাল, হে গোপাল নন্দলাল। আমরা কৃষ্ণ সংকীর্তন করি রাধারানীকে জ্ঞান থেকে ফেরানোর জন্য। রাধারানী কৃষ্ণ ছাড়া প্রিয় আর কিছুই নেই, ওনার প্রীতির জন্য কৃষ্ণ নাম করি। বুদ্ধিমান সাধক প্রত্যেক কার্য ওনার ইষ্টের আনন্দের জন্য, সন্তুষ্টির জন্য করেন।
ভক্তির যে কোনো কার্য আছে তাকে সেবারূপে করা উচিত, কনসিয়াসলি, সচেতনতার সাথে। ভাগবত শাস্ত্র মর্ম নববিধা ভক্তি ধর্ম, সদাই করিব সুসেবন। নরোত্তম দাস ঠাকুর বলছেন, এক সিদ্ধ মহাত্মাকে জিজ্ঞাসা করা হয়েছে, আমি ভক্তি করতে চাই, শুদ্ধা ভক্তি করতে চাই, তার জন্য আমাকে কি করতে হবে, কি দাম দিতে হবে? উত্তর কি দিলেন? শুদ্ধা ভক্তি তো দু আনায় পাওয়া যায়। উনি শুনে অবাক হয়ে গেলেন, দু আনা শুদ্ধা ভক্তি কি করে হয়? তখন উনি বললেন, এই নরোত্তম দাস ঠাকুরের যে প্রার্থনা পুস্তক আছে, এ দু আনার পুস্তক, এটা নিয়ে নাও, একে ভালোভাবে বোঝো, এই অনুসারে ভক্তি করো, তাহলে শুদ্ধা ভক্তি পাবে, অন্য গ্রন্থ সেবন করার প্রয়োজন নেই। এ অনেক প্রাচীন মহাত্মাদের অনুভবযুক্ত বাণী। এই প্রেম ভক্তি চন্দ্রিকায় বলা হয়েছে ভাগবত শাস্ত্র মর্ম। এই ভাগবত শাস্ত্রের মর্ম কি? নববিধা ভক্তি, সদাই করিব সুসেবন। আমরা শ্রবণ করি, যে বুদ্ধিমান সাধক কোনো কিছু শ্রবণ করে না, কোনো কথা শ্রবণ করে না ভাগবত কথার, কেবলমাত্র নিজের ইষ্টের কথা শ্রবণ করে। ওনার রুচিই নেই, এক মিনিটের জন্য নেই। মহাপ্রভু যে দান দিতে এসছেন সমস্ত বদ্ধ জীবকে, পতিত জীবদের মঞ্জুরি বানানোর জন্য, এই মঞ্জুরিরা এক মিনিটের জন্য কৃষ্ণের কথাও শোনে না। মঞ্জুদের প্রাণ চিন্তা কার সন্তুষ্টির জন্য থাকে? কিশোরীজির, রাধারানীর চিন্তায় থাকে। এই নিষ্ঠা থাকলে তবে সিদ্ধি প্রাপ্ত হবে। আমরা বলি উনি সিদ্ধ মহাত্মা, অনেক মন্দিরে দর্শন করে প্রণামও করতে দেখি, কি বিষয়ে সিদ্ধ উনি, উনি কি এক ভাবকে ধরে রেখেছেন আর তার উপরে নিষ্ঠা প্রাপ্ত করেছেন, সেই নিষ্ঠাকে, সেই ভাবে সিদ্ধি প্রাপ্ত করেছেন। কিসের সিদ্ধি? ভাবের সিদ্ধি। কেউ সখাভাবে সিদ্ধ মহাত্মা, কেউ সখীভাবে সিদ্ধ মহাত্মা। আমরা যাদের যে গৌড়ীয় বৈষ্ণব আছে, সে কেবল কেবল মঞ্জুরি ভাবের সিদ্ধ মহাত্মা। গৌড়ীয় বৈষ্ণব কখনো রাম ভক্ত হয় না, কখনো নরসিংহদেবের ভক্ত হয় না, না ওনাদের অর্চন পূজা করে এক মিনিটের জন্য। অর্চন পূজা তো অনেক দূরের কথা, যদি সাক্ষাৎ দ্বারকানাথ এসেও বলে যে আমার সেবা করো, তারপরও সে ভক্ত যায় না। এর প্রমাণ কি? এর প্রমাণ নরোত্তম দাস ঠাকুর। 28তম শ্লোকে বলা হয়েছে, ন্যাস্তিক ভজন এই, তোমার কহিল ভাই হনুমান তাহাতে প্রমাণ। ন্যাস্তিক ভজন, নিষ্ঠাওয়ালা ভজন, হনুমান তাহাতে প্রমাণ। কি করে? ইষ্ট নিষ্ঠা কি হয় এক বদ্ধ জীবেদের বোঝানোর জন্য ভগবান কি কি করে একবার ভাবুন, আমি তো অবাক হয়ে যাই। শুধুমাত্র হরে কৃষ্ণবালাতে কিছু হবে না, নিষ্ঠাভাবে একাগ্র চিত্তে এক মনে হরে কৃষ্ণ নাম নিতে হবে। প্রথমে ভাবকে ধরতে হবে, এর পরে কোনো কার্য করুন। সাধনা ভক্তি কি হয়, কি হয় সাধনা ভক্তি? এক সাধকের কাছে নির্ধারিত হয়, ওনার কাছে পৌঁছানোর জন্য যে সাধনা করা হয় তাকে বলা হয় সাধনা ভক্তি। আপনি কিসের রাধা? গৌড়ীয় বৈষ্ণব কখনো রাম ভক্ত হয় না, কখনো নরসিংহ ভগবানের ভক্ত হয় না, না ওনাদের অর্চন পূজা করে এক মিনিটের জন্য। অর্চন পূজা তো অনেক দূরের কথা, যদি সাক্ষাৎ দ্বারকানাথ এসেও বলে আমার সেবা করো, তারপরও ভক্ত যায় না। এর প্রমাণ কি? এর প্রমাণ নরোত্তম দাস ঠাকুর। এই 28তম শ্লোকে বলা হয়েছে, ন্যাস্তিক ভজন এই, তোমার কহিল ভাই হনুমান তাহাতে প্রমাণ। তার প্রমাণ কি? হনুমান। ন্যাস্তিক ভজন, নিষ্ঠাওয়ালা ভজন, হনুমান তাহাতে প্রমাণ। কি করে? ইষ্টনিষ্ঠা কি হয় এই বদ্ধ জীবেদের বোঝানোর জন্য ভগবানকে কি কি করতে হয় ভাবুন, আমি তো অবাক হয়ে যাই। শুধুমাত্র হরে কৃষ্ণ বলাতে কিছু হবে না, নিষ্ঠাভাবে একভাবে এক মনে এক চিত্তে হরে কৃষ্ণ নাম নিতে হবে। প্রথমে ভাবকে ধরতে হবে, এর পরে কোনো কার্য করুন। সাধনা ভক্তি কি হয়, কি হয় সাধনা ভক্তি? এক সাধকের কাছে নির্ধারিত হয়, ওনার কাছে পৌঁছানোর জন্য যে সাধনা করে তাকে সাধনা ভক্তি বলে। আপনি কিশোরী রাধারানীর জন্য যে কার্য করছেন তাকে সাধনা ভক্তি বলা হয়। আপনার সাধনা ভক্তি আলাদা, আর হনুমানের সাধনা ভক্তি একদম আলাদা, দ্বারকানাথেরও সাধনা ভক্তি আলাদা। হনুমান তাহাতে প্রমাণ। ভগবানকে কি কি করতে হয় একজন বদ্ধ জীবকে বোঝানোর জন্য? ভগবান দ্বারকানাথ একবার গরুরকে হনুমানের কাছে পাঠালেন আর বললেন, গিয়ে বলুন আমি দ্বারকানাথ, আমার আজ্ঞা যে আমি ওনাকে চিন্তা করছি, ডাকছি, আমার কাছে নিয়ে আসুন। বিষ্ণু তত্ত্ব যদি দেখতে যান তাহলে দেখবেন যে ভগবান দ্বারকানাথের স্থিতি ভগবান রামচন্দ্রের থেকে অনেক উপরে। তো হনুমান তো পারত যে এখন রামচন্দ্র থেকে উপরে হয়ে গেছে দ্বারকানাথ, চলো এখন আমি দ্বারকানাথের কাছে যাই, লেকিন হনুমান যায়নি। হনুমান কি বললেন? হনুমান বললেন, শুনেও না শোনার ভাব করলেন আর বললেন, আমি আমার ইষ্ট সাধনায় মগ্ন আছি, আমি কোথায় যেতে পারবো না। গরুরজি ওনাকে উঠিয়ে নিয়ে যেতে চাইলেন কিন্তু হনুমান গেলেন না। গরুরজি দ্বারকানাথের কাছে ফিরে আসলেন আর বললেন, হনুমানজি তো মানা করে দিলেন, উনি তো আসলেন না। তখন ভগবান হেসে বললেন, আমি জানতাম উনি আসবে না। তো ভগবান বললেন, এবার গিয়ে বলো যে রঘুনাথ চিন্তা করেছে, তাকে ডাকছেন। তখন হনুমান এক লাফে দৌড়ে গিয়ে পৌঁছে গেলেন। তখন দ্বারকানাথ, রুক্মিণী আর তার ভাইয়েরা কি করলেন, সীতারামের রূপ ধারণ করলেন আর হনুমানের থেকে ভালো করে সেবা নিলেন। ন্যাস্তিক ভজন এই, হনুমান তাহাতে প্রমাণ। চিন্তা করুন, ভগবানই ডাকছেন কিন্তু তার ভক্ত যাচ্ছে না, কেন? উনি ওনার ভাবে পূর্ণভাবে সন্তুষ্ট, 24 ঘন্টা নিজের ইষ্টের প্রশংসতার জন্য, সন্তুষ্টির জন্য ছাড়া সে কাউকে আর কোনো ভগবত তত্ত্বকেও দেখে না। গুরু সন্তুষ্ট হোক, গৌরাঙ্গ সন্তুষ্ট হোক, তালেই হবে। তাদের আনন্দের জন্য করা হয়, গুরু আর গৌরাঙ্গের আনন্দের জন্য। এই রকম না, হরে কৃষ্ণ কিছু লোক জপ করে, তাতে সীতারাম আছে, লক্ষ্মণ আছে, নরসিংহ ভগবান আছে, রাধা কৃষ্ণ আছে, এই রকম না। এ নিষ্ঠা ভজন না, সারা জীবনও নিষ্ঠা আসবে না, রাত্রি দিনও করে রাধা কৃষ্ণেরও সেবন। একজন ব্যক্তির একদিনে 24 ঘন্টা কি কি হতে পারে? এক রাত হবে, না হলে দিন হবে। আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি বলছেন, রাত্রি আর দিনে করে রাধা কৃষ্ণের সেবন। এটা বলেননি সীতারামের সেবন, এটাও বলেননি নরসিংহদেবের সেবন, এটাও বলেননি কৃষ্ণ বলরামের সেবন। কোন ব্যক্তি নরসিংহ বিগ্রহের উপাসনা করে, মঞ্জুরির সেবায় যে মূল সরগোস্বামী আছেন তাদের অবহেলা করা করছেন। ওনারা কি বলছেন, রাত্রি দিন করে রাধা কৃষ্ণেরও সেবন, সিদ্ধি কি করে পাবেন? গুরুদেব বলছেন যে আমি যখন কুণ্ডের আরতি করছিলাম তখন ভাবছিলাম যে আমি তো স্বরূপে আরতি করছি, ঠাকুরের সেবা তো স্পিরিট সার্ভ বাই স্পিরিট, আত্মার থেকে আত্মার সেবা, দেবতার পূজা করতে হবে দেবভাবে, স্কন্দ পুরাণে বলা হয়েছে। কি করে দেবতা হতে হয়? যখন দীক্ষা হয় তখন অধিকার পাওয়া যায় যে এখন থেকে আপনি ভগবানের সেবা পূজা করতে পারবেন। বিনা দীক্ষা থেকে তো অধিকারই পাওয়া যায় না। আপনি কখনো রাধা কৃষ্ণের সেবা করতে পারবেন? আপনি আপনি কোন সম্বন্ধে সেবা করবেন বলুন তো? রাধারানীর সেবা করা কোনো মজা নাকি? হনুমানজি রাধারানী আরতি করতে পারে না, আপনি কি করে সেবা করবেন রাধারানীর আরতি? হনুমান তো ছাড়ুন, নন্দ মহারাজও করতে পারে না রাধারানীর আরতি, আপনি করবেন রাধারানীর আরতি কোন অধিকারে? বুঝতে পারছেন, যখন দেখছি যে আপনি মঙ্গল আরতিতে যাচ্ছেন, আপনি জানেনই না আপনি মঙ্গল আরতিতে যাওয়া মানে কি। কি হয় মঙ্গল আরতি? মঙ্গল আরতি হয় নিকুঞ্জ ভবনের ভেতরে, যমুনা তটে, যমুনার কিনারে। এখন প্রবেশ করেছেন, যখন আরতিতে প্রবেশ করে মঙ্গল আরতিতে আপনি প্রবেশ করতে পারবেন না, একমাত্র মঞ্জুরেরাই প্রবেশ করতে পারে মঙ্গল আরতিতে। ধরুন আপনি মঙ্গল আরতি প্রবেশ করেছেন, আপনাকে জানতে হবে আপনি আরতি করছেন, মঞ্জুরি যে কীর্তন করে নাচে তাকে জানতে হবে এই মঙ্গল আরতির পরিবেশ, যে আরতি করছে সে কে। যে কোনো লোক আরতি করতে পারে, যুগল কিশোরের এত ভোরবেলা, সে তো কেবল ললিতা সখী করে। এই ভজন নিষ্ঠায় যদি কেউ কীর্তন করে আর আপনি ওই মঙ্গল আরতি অ্যাটেন্ড করেন, তাহলে তো ওই ভাইব্রেশন আপনাকে উচ্চ অবস্থা পৌঁছে দেবে। ধরুন যে কীর্তন করে তার জ্ঞানই নেই, যে অর্চন করছে তারও জ্ঞান নেই, মঙ্গল আরতি যে করছে তারও জ্ঞান নেই, আর বলছে আমি মঙ্গল আরতিতে গেছিলাম, এখন চলে এসেছি, তারপরে তো অন্য সেবা পড়ে গেছে, এখন তো ভুলে গেছি, রাত্রি দিন করে রাধা কৃষ্ণের সেবন। মঙ্গল আরতি থেকে কিশোরীকে আপনি ঘরে নিয়ে এসেছেন, ওনার চরণ সেবা করছেন, ওনাকে শুয়ালেন, সাথে সাথে নিজেও আরাম করছেন, কিছুক্ষণ পর কিশোরীকে উঠানেন, ওনাকে কুল্লা করালেন, এই হয় ভজন নিষ্ঠা। ভজন কি হয়, কি বলেছেন, সদাই করিব সুসেবন। দরকার না তো যদি এসে বলে আসো আমার সেবা করো, তারপরও করবেন না, এ হয় ভজন নিষ্ঠা। যে কৃষ্ণ আছে, কৃষ্ণের মঞ্জুরিরা তার অঙ্গসঙ্গ করে না। যদি কৃষ্ণ পরীক্ষা নেওয়ার জন্য মঞ্জুরিদের বলে এখন তো কেউ নেই, এখন আসো আমার অঙ্গসঙ্গ করো, কিন্তু মঞ্জুরিরা তারপরও করেন না, ওনারা বলেন যে আমরা প্রাণ বিসর্জন দিয়ে দেবো, তারপরও অঙ্গসঙ্গ করেন না। কৃষ্ণ তাদের নিষ্ঠা দেখানোর জন্য বলছেন। আপনি হনুমান দ্বারকানাথের কথা বলছেন, মঞ্জুরিরা তো তাদের এক পা উপরে, তার এক পা উপরে, সাক্ষাৎ পরম ব্রহ্ম, সাক্ষাৎ পুরুষোত্তম, কৃষ্ণের কথাও শোনেন না। আর আপনি যদি কাউর অন্য কোনো আবল তাবল কথা শোনেন তাহলে কি সিদ্ধিপ্রাপ্ত হবে কোনোদিনও? মজা নাকি? রঘুনাথ দাস গোস্বামী বলছেন, যদি আমার কোনো সুযোগ আসে যে আমি দ্বারকায় গিয়ে শুদ্ধ ভক্তের মুখে হরিকথা শুনব, তারপরও আমি যাব না, তারপরও শুনব না। কেন বলুন, কেন শুনবেন না? কারণ শুনলে ওনার ইষ্টনিষ্ঠ নড়বে, হেলবে। দ্বারকায় যে প্রবচন আছে সে তো দ্বারকানাথ সম্বন্ধে আছে, আর দ্বারকানাথ তো ঐশ্বর্যময়, আর এই যে আমাদের ভজন আছে মহাপ্রভুর, এ তো বিশুদ্ধ মাধুর্যের ভজন, বিশুদ্ধ মার গৌরীয়, এক ছিটা লেশ নেই ঐশ্বর্যের। যদি দ্বারকানাথের কাছে, শুদ্ধ ভক্তের কাছে হরিকথা শোনার সুযোগ পাওয়া যায়, তারপরও যাব না, কারণ রাত্রি দিনে করে রাধা কৃষ্ণের সেবন চিন্তন। এই যে মালা করছেন, প্রত্যেক দানায় বলতে হবে হে কিশোরী তুমি কোথায়, হে কিশোরী দর্শন দাও, হে কিশোরী দর্শন দাও, হে কিশোরী সেবা দাও, ক্রন্দন করতে হবে, এ হয় সুসেবন। শ্রবণম কীর্তনম অর্চনম, কীর্তন কি করে করবেন? আমি কে, আমার ইষ্ট কে, ওনার আনন্দের জন্য আমি এক শব্দ উচ্চারণ করব, ভাবব। বদ্ধজীবের কথা আলাদা, মঞ্জুরিরা কি হয়, তারা তো রাধারানীর সুখ ছাড়া হাসেও না কাঁদেও না।
আর আমরা তো কেঁদে ফেলি, কেন? নিজের ইমোশনের জন্য। মঞ্জুরেরা তো কৃষ্ণের জন্য, দ্বারকানাথের জন্য হাসে কাঁদে না, মঞ্জুরির কেবল কিশোরীর জন্য হাসে কাঁদে। এ কি রকম নিষ্ঠা! এখন দীক্ষা হলো, এ দীক্ষা কি হয়? গৌড়ীয় পরম্পরায় যে বাস্তবিক পরম্পরা আছে, যেখান থেকে নিন, নিত্যানন্দ মহাপ্রভুর থেকে নিন, অদিত্য প্রভুর থেকে নিন, বক্রেশ্বর পণ্ডিতের থেকে হোক, যেখান থেকেই হোক, যেই পরম্পরা থেকে দীক্ষা হোক, ওই পরম্পরায় গুরু যখন দীক্ষা দেয় তখন উনি কি ভাবছেন, আর যার দীক্ষা হচ্ছে তিনি কি ভাবছেন, কি হয় এই ভাব? গুরু ভাবছেন, হে কিশোরীজি, হে রূপমঞ্জুরীজি, নাও আমি আরেকজন সখী তোমার সেবার জন্য নিয়ে এসেছি। আর যে এক্সপিরিয়েন্স সাধক আছে উনি ভাবছেন, হে কিশোরীজি, আমি তোমার সেবা পাওয়ার অনুমতি পাচ্ছি। একে বলা হয় দীক্ষা? এ থরি না যে চার দীক্ষা হয়ে গেল, সেও জানে না, গুরুও জানে না কি হলো। আপনি যদি সিদ্ধিপ্রাপ্তি করতে চান তাহলে কোন বিষ্ণু তত্ত্ব সম্বন্ধে চিন্তা করার দরকার নেই এক মিনিটের জন্য। এমন বামন ভগবানের কথা হচ্ছে, ঠিক আছে, কিছুক্ষণ বামন ভগবানের ব্যাপারে কথা বলুন, ঠিক আছে। ধরুন আপনি ভগবত তত্ত্ব পাঠ করছেন রোজ এক মাস ধরে, 40-50 শ্লোক পাঠ হয়ে যাচ্ছে, একে ইষ্টনিষ্ঠ বলে না? নরসিংহ মাসে রোজ বলছেন নরসিংহদেব কি জয়, নরসিংহদেব কি জয়, তাতে আপনার কি হলো? আপনার কিছু প্রাপ্ত হলো কি? আপনার কিছু প্রাপ্তি হবে না। ভক্তি এমন না যে আপনি সুপার মার্কেটে ঢুকে পড়েছেন, এখন কিছু তখন কিছু। আপনার এক একটা লোমকূপের মধ্যে, রক্ত কণিকার মধ্যে, এক লোম রক্তের বিন্দুর মধ্যে আপনার রাধারানী থাকতে হবে। মঞ্জুরিরা হয় সেবাদর্শের মূর্তি, যুগল বিগ্রহের সেবা যে রস আছে সেই দিয়ে তার তৈরি হয় মঞ্জুরিদের দেহ। যুগলকে সেবা ছাড়া তার অন্য কিছু কথা ভাবতেই পারে না, বলরামের সেবার কথাও ভাবে না। আপনারা যদি সিদ্ধি প্রাপ্ত করতে হয় তাহলে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী জয় বললে হবে না, ওনারা যা করেছেন সেই কাজটা করতে হবে। ওনারা কি করেছেন? রূপ গোস্বামী 152 মালা করতেন রোজ। রঘুনাথ দুর্গদাস গোস্বামী জানেন কতক্ষণ ভজন করতেন? কতক্ষণ, কত প্রহর হয় একদিনে? 8 প্রহর হয় একদিনে। রঘুনাথ দাস গোস্বামী ভজন করতেন 7.5 প্রহর, আর 1.5 ঘন্টায় খাওয়া দাওয়া, আর বাকি পুরো দিন রাধা কৃষ্ণের সেবন। আপনি ভাবতে পারেন উনি 22 ঘন্টার মধ্যে 64 মালা করছেন রামের জন্য, 64 মালা করছেন নরসিংহের জন্য, 64 মালা করছেন দ্বারকানাথের প্রশংসা সন্তুষ্টির জন্য? এমন না, কিছু বুদ্ধি তো লাগাতে লাগানোর দরকার। বুদ্ধিমান সাধকের বিবেকশীল হওয়া দরকার, সিদ্ধিপ্রাপ্ত চাচ্ছেন, আপনাদের মজার প্রাপ্ত বানিয়ে রেখেছে হরে কৃষ্ণ বলে। দীক্ষা কি হয় জানেন? মঞ্জুরির ভাব কি হয় জানেন? সেবা কি হয়? আপনি কি করে রাধারানীর আরতি করেন? ওনার আরতি শুধু মঞ্জুরিরা করতে পারে। আপনার যখন দীক্ষা হয় তখন গুরুদেব আপনাকে সিদ্ধ প্রণালী একাদশ ভাব দেন, ওইখানে লেখা থাকে আপনার নাম, আপনার সেবা, আপনার স্বরূপ, আপনার ভাব, সবকিছু ওইখানে লেখা থাকে। আপনি কি করে আরতি করতে হয়? আরতি করতে হয় সিদ্ধ প্রণালী স্বরূপে, গুরুদেব আপনাকে যে দিয়েছেন সেই স্বরূপে আপনি রাধারানী আরতি করুন। আমরা আমাদের ইষ্ট ছাড়া আর কাউকে জানি না, কিন্তু আমরা আমাদের কি করি, স্বামীকেও জানি, মাকেও জানি, ভাইকে জানি, বোনকে জানি, ছেলেকে জানি, এদের ছাড়া বামন বরাহ নৃসিংহ সবাইকে একসাথে খিচুড়ি করে ভক্তি করছি। এইভাবে ভক্তি তৈরি হয়? শিবাস পণ্ডিত কি শিখিয়েছেন? শিবাস পণ্ডিতের পুত্রের মৃত্যু হয়ে গেছে, উনি সংকীর্তন হচ্ছিল মহাপ্রভুর, শিবাস পণ্ডিত তার পুত্রকেও চেনে না, তিনি শুধু তার ইষ্টের আনন্দের জন্য ব্যস্ত ছিলেন। যখন কেউ গায়ত্রী করে তখন যোগ পীঠস্থ হয়ে গায়ত্রী করার দরকার। যোগ পীঠস্থ, যোগ পীঠ কি হয় জানতে হবে। যখন আমরা গায়ত্রী করি, দেখুন যদিও ভুল, এটা গৌড়ীয় বৈষ্ণবের রাস্তা না, রূপ গোস্বামীর রাস্তা না, যদিও কেউ গায়ত্রী করে তাহলে যোগ পীঠস্থ অনুসারে করা উচিত। অনেক রকম যোগ পীঠ আসে, যদিও এখন আমরা বুঝতে পারবো না, তারপরেও বলছি ধরে রাখুন একটা স্থান আছে সেখানে আপনার ঠাকুর আপনার অর্চন গ্রহণ করছে নিত্যলীলায়, এইরকম বুঝে নিন মোটামোটা। যখন আপনারা গায়ত্রী করি, যখন আমরা গায়ত্রী করি, মন্ত্র স্মরণ গায়ত্রী, নিত্যলীলায় যে গায়ত্রী যোগপীঠ আছে সেই যোগপীঠস্থ স্মরণ করে আপনাকে গায়ত্রী করতে হবে, কাঁদতে হবে, আমাকে প্লিজ সেবায় নাও, আমাকে প্লিজ সেবায় নয়, আর ইষ্টের কথা চিন্তা করবেন, কাঁদবেন। একে বলা হয় মন্ত্র স্মরণ, এর নিকট কাঁদছেন, একেই বলছে যোগপীঠ।
এটাকেই গায়ত্রী স্মরণ করা বলে। কৃষ্ণ বীজ, কাম বীজ, কাম্মাই গায়ত্রী। গৌরমন্ত্র, গৌরমন্ত্রের আলাদা যোগপীঠ, রাধাকৃষ্ণের আলাদা যোগপীঠ আছে। সায়েন্স এ ভক্তি, রূপ সনাতন গোস্বামীদেরকে কি বলা হচ্ছে? নরোত্তম দাস ঠাকুর বলছেন, জয় সনাতন রূপ, প্রেম ভক্তি রস কূপ, যুগল উজ্জ্বলময় তনু। জয় সনাতন রূপ, প্রেম ভক্তি রস কূপ। প্রেম ভক্তি রস কূপ মানে কুয়া। রূপ সনাতন জয়কে বলছেন আর প্রেম ভক্তি রসের কুয়া বলছেন। কোনদিন এরকম ব্যাখ্যা শুনেছেন? আপনি হয়তো শুনেছেন আপনি করুণা সিন্ধু, আপনি করুণার সাগর, এ কথা কখনো শুনেছেন? আপনি প্রেম ভক্তি রসের কুয়া শোনেননি? রূপ সনাতন গোস্বামী যে আছেন তাকে বলা হয় যুগল উজ্জ্বলময় তনু। রূপ সনাতনের যে শরীর আছে তার শরীর গঠিত হয় যুগল উজ্জ্বল বিগ্রহের সেবা রস দিয়ে। আপনি যদি সেবা করেন তাহলে আপনার শরীরও ওইভাবে গঠিত হবে। তবে কার্য রূপ সনাতন যা করেছে আপনাকেও তাই করতে হবে, তবে আপনার শরীর ওই রকম হবে। আমাদের কাউকে রূপ মঞ্জুরি সনাতন যশোদাওয়ার দরকার নেই। আমাদের ওদের ভাবের অনুগত হয়ে কোন রাগে কোন ভাবে স্থিত আছেন তার রাগানুগা হয়ে ওই ভাবে সিদ্ধিপ্রাপ্ত করতে হবে। আপনাকেও মঞ্জুরি হতে হবে, যে মঞ্জুরি যে আছেন তার ভাবকে ধরে সেবা করতে হবে। তবে এক ভাব, তবেই আপনার সিদ্ধিপ্রাপ্ত হবে। ভুলে যাও সবকিছু, কে কি বলেছে, ভুলে যাও কোন আচার্য কি বলেছে, এ ও বলেছে, ওই ও বলেছে, দ্বারকানাথকেও ভুলে যাও। শুধুমাত্র জানো আপনার রূপ মঞ্জুরি আপনাকে কি বলছেন, কিশোরীজি আপনাকে কি বলছেন, আপনার গুরু মঞ্জুরি আপনাকে কি বলছেন, ব্যাস যথেষ্ট। আপনি এইটুকু জানুন, এইটুকু পাঠ পড়াই অনেক। ভক্তি প্রেম ভক্তি রসকূপ রূপ সনাতন। রূপ সনাতন যে মার্গ আছে তাতে এক তিল ঐশ্বর্য নেই, এক তিলও না। যখন এতটুকু ঐশ্বর্য নেই তখন কি আপনার মনে হয় সীতারাম লক্ষণ মিলবে, নরসিংহ ভগবানের বিগ্রহ থাকবে? আমি তো অনেক জায়গায় দেখেছি যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে সেখানে বরাহ ভগবান, বরাহ রক্ষ্মীকে রেখে দিয়েছে। আমার আশ্চর্য লাগে দেখে, আমি নিজে চোখে দেখেছি। এ স্বরগোস্বামীর মার্গ না, স্বরগোস্বামীদের মার্গ না। এ যে সাধন ভক্তি করছেন এই সাধন ভক্তিতে অনেক আস্বাদন আছে। কোন আস্বাদন আছে? সিদ্ধি যে ভাবে পাওয়া যায় সেই ভাবের আস্বাদন আছে। যখন আমরা নিষ্ঠা দিয়ে সেবাই করব না তখন কি ওই ভাবের ওই আস্বাদন হবে? এক নিষ্ঠা ভাবে যে ধরে তারপরে সেবা করতে হবে। ওই ভাবের আস্বাদনের তো এত ব্যাখ্যা করা যাবে না, কৃষ্ণ করতে পারে না। কৃষ্ণ কোন সন্তকে কোন ভক্তকে দুবার জন্ম দেয় এই কারণে যে ওই সাধন ভক্তির আরো আস্বাদন করুক। তো কি করে আস্বাদন করবে? যখন ওই ভাবে নিষ্ঠা রেখে ঐকান্তিক নিষ্ঠা হবে, শুধু সেই ভাবে ঠাকুরজি সেবা করতে হবে তবেই। আর গুরু ধারণ করবে কি করে? গুরু ধারণ যে হয়, গুরু ধারণ হয় ভক্তির শেষ পদক্ষেপ না, গুরু ধারণ হয় ভক্তির প্রথম পদক্ষেপ। একে বলে দীক্ষা গ্রহণ করা। দীক্ষা গ্রহণ করা মানে যে আপনার অধিকার প্রাপ্ত হলো যে এখন আপনি শুরু করতে পারেন। এন্ট্রিকা গেট, গোলকে যাওয়া রাস্তা। এই বদ্ধ ময়লা মলমূত্র শরীরে কখনো ঠাকুরের সেবা হতে পারে? কি করে সেবা হবে ঠাকুরের? চিন্ময় দেহ দিয়ে ঠাকুরের সেবা হবে। যখন গুরু দীক্ষা দেয় তখন আপনার চিন্ময় দেহ প্রাপ্ত হয়, যে মলমূত্র থলিতে বসেও আপনি ঠাকুরের সেবা করতে পারেন। আপনার সম্বন্ধ স্থাপিত করতে হবে ভাবে, তারপর তাকে পুষ্ট করতে হবে। একটা কথা, আপনাদের মধ্যে কে কে নবদ্বীপ গেছেন? যখন পা চলে তখন কি চিন্তা করছেন? কে চৈতন্য মহাপ্রভু, কি নিত্যানন্দ? যখন পা চলতো পরিক্রমায় তখন কি ভাবতেন, কোন গৌরকে চেতেন? অবিবাহিত গৌর, বিবাহিত গৌর, না সন্ন্যাসী গৌর? কোন গৌরকে চেতেন? সন্ন্যাসী গৌর গৌরীয় ইষ্ট না। আমাদের যে ইষ্ট আছে সে বিবাহিত গৌর। রূপ গোস্বামীর যে ইষ্ট আছে সে বিবাহিত, তার দুজন স্ত্রী, একজন বিষ্ণুপ্রিয়া আরেকজন লক্ষ্মীপ্রিয়া। আপনাদের সন্ন্যাসী গৌর না, কোন গৌরীয় সন্ন্যাসী গৌর না, না অবিবাহিত অবিবাহিত গৌর। গৌর আছে তবে বিবাহিত। আরে আপনাকে সেবা করতে হবে গৌরের। সকালে কীর্তন করে গৌরের চরণে শুয়ে আছেন, ওনাকে উঠিয়েছেন শ্রীবা সঙ্গন থেকে, ওনাকে নিয়ে ওনার ঘরে এসছেন, ওনার পত্নী আছেন, মা আছেন ওইখানে, গৌরের জন্য ভোজন বানাবেন লক্ষ্মীপ্রিয়া। ভাগবত প্রাপ্ত যে আপনার জানার দরকার, কোন গৌরে আপনার নিষ্ঠা প্রাপ্ত আছে। নবদ্বীপে অনেক ধরনের যোগপীঠ আছে, এখনো একথা বুঝতে পারছেন না। চরণ চিরাগ কারুণ্যে অবতীর্ণ কলৌ, কলিযুগে বিনা যোগ্যতা অযোগ্যতা বিচার করে মহাপ্রভু সবাইকে মঞ্জুরি ভাব দিতে এসেছেন, সবাইকে মঞ্জুরি বানানোর জন্য এসেছেন। রূপ সনাতন যে গ্রন্থ লিখেছেন, রূপ সনাতন ইটার্নাল মঞ্জুরি, ওনারা চেয়েছেন বদ্ধজীব এই অনুসারে ঠাকুরের সেবা করে নিকুঞ্জে সবাইকে একসাথে প্রবেশ করুক। যখন আমরা দুঃখী হই তখন আমরা হরি ভজনা করি, সকল দুঃখ কা একই কারণ হরি বিমুখতা, সব দুঃখের একটাই কারণ হরি বিমুখতা। এই কথাটা বোঝা গেল? একবার যদি এই কথা বুঝতে পারেন তাহলে ভাবুন শ্রী হরির কত স্বরূপ, বৈকুণ্ঠপতি, নরসিংহ ভগবান, বামন, রাম, দ্বারকানাথ, কৃষ্ণ, অনেক, এদের মধ্যে একজনকে নির্ধারিত করে উপাসনা করুন, আপনার সিদ্ধি মিলবে। সর্বশ্রেষ্ঠ যে ভাব আছে তা হয় মঞ্জুরি ভাব উপাসনা। এই মঞ্জুরি ভাবের যে এত আস্বাদন আছে, এত শ্রেষ্ঠ যে ভগবানের যে পিতামাতা নন্দ যশোদা আছে তাদেরও প্রাপ্ত নেই। আপনি চেলে এই ভাবকে ধরতে পারেন, তবে কম্পালসারি না যে আপনাকে এই ভাবই ধরতে হবে। সিদ্ধি পাওয়া মানে আপনার কোনো ভাবের সিদ্ধি মিলবে, এই ভাবকে আগে বুঝুন। সর্বশ্রেষ্ঠ এই ভাব মঞ্জুরি ভাব, যা সমুদ্রের সমান, যা লক্ষ্মীজি এক বিন্দু আস্বাদন করতে পারে না। লক্ষ্মীজি নারায়ণের যে সনাতন পত্নী, ওনার যে আস্বাদন প্রাপ্ত আছে আর আমাদের যে আস্বাদন প্রাপ্ত আছে তা কখনো তুলনা হয় না। কোথায় সমুদ্র আর কোথায় সমুদ্রের বিন্দু, এত এক্সপ্লেন বা ব্যাখ্যা করানোর জন্য বোঝানো হয়েছে, এক বিন্দুরও সমান না। বিন্দু কি করে হবে? বিশুদ্ধ মার্গের আস্বাদন, এটা তো গৌর মার্গের গৌর। রাত্রির সময় ঠাকুরজি অন্তর্ধান হয়ে গিয়ে নারায়ণ হয়ে দাঁড়িয়ে পড়েছেন, তো কি হবে, কি বলবেন? নম নারায়ণ নম। আরে কি করবেন ঐশ্বর্য মার্গের ভজন করে, কি করবেন লক্ষ্মীর, কোনো মতলবই নেই সখী মঞ্জুরেদের। আপনি একটুকু জেনে রাখুন, আপনি শুধুমাত্র আপনার ইষ্টকে সন্তুষ্ট করতে চান, ব্যাস আর কিছু না। এটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং যে ভগবানের সেবা করলে সব দুঃখের নাশ হয়। ভগবানকে দেবতাকে সব বুঝা গেছে যে ঠাকুর সব হরিনামকে মহাপ্রভুকে সর্বশ্রেষ্ঠ যুগল সব বুঝতে পেরে গেছেন, তো কি বাঁচল, কোন মার্গ থাকল? খিচুড়ি করাতে কিছু হবে না, বলুন। মঙ্গল আরতি করছেন যে নিজেও জানে না কি করছে, আর যে কীর্তন করছে সেও জানে না কি করছে, তো মঙ্গলায় প্রবেশ করেছেন সেও জানে না কি হচ্ছে, তো ভাইব্রেশন কি হবে? ইগনোরেন্স না পারফেকশন? কোন জিনিসের কম্পন হবে ভাইব্রেশন, এ কথাটা বলুন। আপনি নিকুঞ্জে আছেন, গোলকে যেখানকার ভাইব্রেশন, গোলকে যাওয়ার গোলকের ভাইব্রেশন কি হবে? ঠাকুর না ঠাকুরের যুগল সন্তুষ্টি, সখী মঞ্জুরি, এ সাধনা ভক্তি। আপনি যা সাধনা করবেন তাতেই আপনি সিদ্ধি প্রাপ্ত হবেন। এই সাধনা যদি আপনি এখানে করেন তাহলে এটাই পারফেক্ট, যখন আপনি গাড়ি করে নেবেন তখন পৌঁছে যাবেন। আচ্ছা সিদ্ধি পাবেন, আচ্ছা কার কার সিদ্ধি চাই? ভগবানের একটা শ্লোক আছে কি, প্রত্যেক গ্রাস গেলেন আপনার একটি আনন্দ অনুভূতি হয়, সুধা নিবৃতি হয়, যে আপনি কিছু খেলেন, এমন না 15 বছর ধরে আপনি খেলেন, 15 বছর পর আপনার হুশ আসলো, এরকম কখন হয় কি? আপনি খাচ্ছেন সাথে সাথে পেট বাড়ছে, খাচ্ছেন পেট ভরছে, আপনি খেতে থাকুন লেগে থাকুন, একদিন কিছু না হবে, এটা ধীরে ধীরে হবে, আপনার পেট একদিনে বাড়বে না, এটা তো সাধারণ জ্ঞানের কথা। আপনি যদি একবার গোস্বামীদের মার্গে এসে যান তাহলে আপনি গুঞ্জনের পর গুঞ্জন করবেন। সাধারণত কথা যে আপনি আপনার ইষ্টের সন্তুষ্টির জন্য করছেন, এতে ঝগড়ার কি আছে? ইষ্ট নির্ধারণ করুন কে আপনার ইষ্ট। আপনি অযোধ্যা যান, সেখানে কেউ সীতা শ্রীকৃষ্ণের উপাসনা করবে না, আপনি যান দ্বারিকায়, সেখানে কেউ সীতারামের উপাসনা করবে না। আর রূপ সনাতন অনুগামী যারা আছে তাদের মন্দিরে 2 বিগ্রহ আছে, গৌর আর যুগল, আর কাউকে ওরা চেনে না। কেননা মহাপ্রভুর যে অনুগামীরা আছে তাদের 2টো সেবা, একটা গৌর সেবা, 2 যুগল সেবা। আমরা দ্বারকানাথকেও চিনি না। একটা কথা বলুন, দামোদর মাস চলছে, এখন মা যশোদা গাঁট বেঁধে দিয়েছে শ্রীকৃষ্ণের, যশোদা বিলি গো মা। আপনি কি ভাবছেন যশোদা গাঁট বেঁধে দিয়েছে তাতে আপনার কি হবে? এটা কখনো ভেবে দেখেছেন যশোদার সাথে আপনার কি সম্বন্ধ? আপনি যখন, আমি তো যখন যশোদা মাকে দেখি তখন আলাদা ভাবে দেখি। আপনি কখনো ভেবে দেখেছেন যশোদা কিভাবে বলে? এইরকম ভাবে বলে? এরকম ভাবে থরি না বলে? আমার রোজ যশোদা মার সাথে সেবা থাকে, আমাদের রোজ 8 বাজে সেবা থাকে যশোদা মায়ের সাথে, 7:45 রোজ কি সেবা। আমরা ভোজন নিয়ে এসেছি ঠাকুরের ভোজন থেকে, রাত্রের রাত রাধারানী রান্না করে দিয়েছেন, আমাদের নিয়ে আসতে হবে, ভোজনে করে নিয়ে আসতে হবে ঠাকুরের। আমরা যশোদা মার সাথে আছি আর উনি আমাদের ভোজন দিচ্ছেন, নাও কিশোরীর জন্য নিয়ে যাও। আমরা যে মঞ্জুরি আছি না, মঞ্জুরি রাধারানীর ঘর থেকে নিয়ে আসতে হবে ঠাকুরের জন্য। রোজের কাজ থাকে প্রথম কাজ, আর দ্বিতীয় কাজ পা দিয়ে ইঙ্গিত করছে নিকুঞ্জে দেখা করতে হবে, সিক্রেট। কিসের জন্য দাঁড়িয়ে আছো? যশোদামা ভোজন দেবে, এটা নিয়ে যাও। যশোদামা বলছেন, খালি হাতে শুধু থরি না যেতে দেব আমাদের ঘর থেকে, এ নাও ধনিষ্ঠা, এ নাও অর্ধামৃত নিয়ে যাও। এখন আমি দাঁড়িয়ে আছি, আর ধনিষ্ঠা যশোদামার অর্ধামৃত নিয়ে সেটাকে নিয়ে আমরা আনন্দে যাব কিশোরীর কাছে, 8:24 গিয়ে পৌঁছাবো, মা আনন্দে যাচ্ছি। এইরকম সেবা, ধরুন এত কিছু নিয়ে আপনার ঘরে কেউ আসলো, আপনি তো তাকে জল খেতে দেবেন কিভাবে? ঠান্ডা একটু খেয়ে যাও, ভদ্রতা আপনার তো থাকবে। তো রূপ, হে তরুণী, হে তুলসী, হে স্বর্ণকলে, হে রত্নকলে, জল খাও। আপনি তো জানেন স্বামিনীর অর্ধামৃত ছাড়া আমরা এক ফোঁটাও জল খাবো না, এরকম তো বলে যশোদা মাতা নন্দরাজার মহলে। আপনি জানেন এদের প্রাণ কিশোরী, এ তো প্রাণ কিশোরীর মধ্যে আছে, এ তো কিশোরীকে ছাড়া জলও খাবে না, শুধু কিশোরীর অর্ধামৃত খাবে। সারা রাধারানীর শুধু ঠাকুরের অর্ধামৃত নয়, আর মঞ্জুরি ঠাকুরই ঠাকুর আর রাধারানীর অর্ধামৃত নয়, জল খাওয়ার প্রশ্নই ওঠে না। ওপর থেকে, আচ্ছা তুই এখন যা। এইভাবে আপনি সেবা করছেন, রোজ রাত্রে 8 বাজে 8 থেকে 7:30 বাজে পৌঁছে যাবেন। এইভাবে যশোদার নাম নিতে হবে, আর গান গাওয়াতে কিছু হবে না, ভেতর দিয়ে ভজন গাইতে হবে। আমি যশোদা বলছি, আমার ভাবি পুরো আলাদা, এই নাম না সেবা করার। ভোরবেলা যেতে হবে যশোদা মার সাথে দেখা করতে, ভাব নির্ধারিত হয় কোন ভাবে আপনি প্রগতি হবে। আরতির সময় সব দেখা যায় যে ঠাকুরের মঞ্জুরি সবাইকে দর্শন করা যায়, সাক্ষাৎ আপনাকে দেখা যাচ্ছে যে এরকম ঠাকুরজি, এ কিশোরী, এ মহল, এ কুণ্ড, সবকিছু সুস্পষ্ট। সারা সাধনের পুরো আস্বাদন আছে সিদ্ধ অবস্থায়, ছিন্ন বস্তু যখন জোড়া লাগে তখন আনন্দ বুদ্ধি বদ্ধনম হয়। আপনারা বুদ্ধি, আপনার বুদ্ধি ম্যাটেরিয়াল, কিন্তু লীলা স্পিরিচুয়াল। আপনাকে স্পিরিচুয়ালে যেতে হবে, যেমন গঙ্গার জলে নর্দমার জল চলে গেলে সেটাও গঙ্গার জল হয়ে যায়, তেমনি আপনি আস্তে আস্তে চিন্ময় দেহে একটু থেকে একটু চেষ্টা করে যেইভাবে হোক ঢোকার চেষ্টা করুন।